শ্রোতা ভাই বোনেরা, এখন শুনবেন সুরা বাকারার 207 থেকে 209 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া মিনান নাসি মান يشري نفسه ابتغاء مرضات الله والله رؤوف بالعباد يا الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو فَإِنْ زَلَلْتُمْ مِنْ بَعْدِ مَا جَاءَتْكُمُ الْبَيِّنَاتُ فَاعْلَمُوا أَنَّ اللَّهَ عَزِيزٌ حَكِيمٌ فَإِنْ زَلَلْتُمْ مِنْ بَعْدِ مَا جَاءَتْكُمُ الْبَيِّنَاتُ فَاعْلَمُوا أَنَّ اللَّهَ عَزِيزٌ حَكِيمٌ صدق الله العلي العظيم
بسم الله الرحمن الرحيم অন্যদিকে মানুষের মধ্যে এমন লোকও আছে আল্লাহর সন্তুষ্টি লাভের অভিযানে যে নিজের প্রাণ উৎসর্গ করে এই ধরনের বান্দার উপর আল্লাহ অত্যন্ত স্নেহশীল ও মেহেরবান হে ইমানদারগণ তোমরা পুরোপুরি ইসলামে প্রবেশ করো এবং শয়তানের অনুসারী হয়ো না কেননা সে তোমাদের প্রকাশ্য শত্রু তোমাদের কাছে যে সুস্পষ্ট ও দ্ব্যর্থহীন হিদায়াত এসে গেছে তা লাভ করার পরও যদি তোমাদের পদস্খলন ঘটে তাহলে ভালোভাবে জেনে রাখো আল্লাহ মহাপরাক্রমশালী ও প্রজ্ঞাময় সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম শ্রোতবন্ধুরা অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান শোনেন তারা জানেন আমরা বস্তুনিষ্ঠতাকে সবার আগে গুরুত্ব দিয়ে থাকি মুসলিম বিশ্বের স্বার্থে এবং সমগ্র মানবজাতির কল্যাণে আমাদের অবস্থান সবসময় ন্যায়ের পক্ষে রেডিও তেহরানকে তাই অনেকেই বলেন বাক হিন্দের কণ্ঠস্বর কিন্তু সময়ের সঙ্গে প্রযুক্তির উন্নয়নে রেডিওর কাঠাময় পরিবর্তনের পাশাপাশি আমাদের সম্প্রচারেও পরিবর্তন এসেছে আমাদের এই অনুষ্ঠানে সরাসরি বিশ্ব সংবাদ কিংবা সংবাদ বিশ্লেষণ আর থাকছে না থাকছে অন্যান্য অনুষ্ঠানমালা কাজেই বিশ্বের খবরাখবর এবং বিশ্লেষণ জানার জন্য আমাদের ওয়েবসাইটের পাশাপাশি রেডিও তেহরানের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে নজর রাখতে পারেন আমাদের ওয়েবসাইটে যুক্ত হতে লগ ইন করুন farstoday.ir/bn ফেসবুক লাইভে অনুষ্ঠান শোনার লিঙ্ক facebook.com/iranradiobn টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবার লিঙ্ক t.me/farstodaybn। ইনস্টাগ্রামে যুক্ত হন এই ঠিকানায় instagram.com/iranradiobn1। ইউটিউবের লিঙ্ক youtube.com/@iranradiobn। ইরান রেডিওর সরাসরি লিঙ্ক iranradio.ir/bn। আমাদের ফেসবুক পেজ facebook.com/farstodaybangla। রেডিও তেহরানের অনুষ্ঠান ইরান স্যাট বা বাদ 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনারা মতামত জানাতে পারেন এই ইমেইলে radiotehran1982@gmail.com। তো শ্রোতা বন্ধুরা, এবারে আমাদের অনুষ্ঠান মালায় আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। ইসলাম ও শিশু অধিকার।
প্রিয় শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি সবাই ভালো আছেন। ইসলাম ও শিশু অধিকার শীর্ষক ধারাবাহিকের গত আসরে আমরা বলেছি, গোটা বিশ্বেই শিশু অধিকার ইস্যুতে সচেতনতা বেড়েছে, তবে এ পর্যায়ে আসতে দীর্ঘ সময় লেগেছে। ইতিহাস ঘাঁটলেই এর প্রমাণ পাওয়া যায়। আমেরিকার বিখ্যাত লেখক লুইড ডিমাস তার দ্য হিস্টোরি অফ দ্য চাইল্ডহুড শীর্ষক বইয়ে শিশুর সঙ্গে আচরণের ইতিহাসকে 6 পর্বে ভাগ করেছেন। গত আসরে আমরা 3 পর্ব নিয়ে আলোচনা করেছি। এই 3 পর্ব হচ্ছে শিশু হত্যা পর্ব, শিশুদের উপর শারীরিক নির্যাতন ও অপমানের পর্ব এবং শিশু সংক্রান্ত নেতিবাচক ধারণাকে প্রশ্নবিদ্ধ করার পর্ব। আজকের আসরে আমরা শিশুদের সঙ্গে আচরণের ইতিহাসের অন্য 4 পর্ব নিয়ে আলোচনা করব। আশা করি আসরের শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব। আর আজকের আসর পরিবেশন করছি আমি আক্তার জাহান
ও আমি গাজী আব্দুর রশিদ। শিশুদের সঙ্গে আচরণের ইতিহাসের 6 পর্বের 4th পর্বটি হচ্ছে সহনশীলতার পর্ব। 17 ও 18 শতক এ পর্বের অন্তর্ভুক্ত। এ পর্বে এসে শিশুদের সঙ্গে কঠোর আচরণ বন্ধ হতে থাকে। বাবা মা এটা বিশ্বাস করতে শুরু করে যে শিশুরা জন্মগতভাবে শয়তানি বৈশিষ্ট্যের অধিকারী নয়, বড়রা চাইলেই কোমলমতি শিশুদের সঠিক পথে পরিচালিত করতে পারে। নির্যাতন ও অপমানের পরিবর্তে ভালো আচরণের মাধ্যমে শিশুকে নিয়ন্ত্রণ করা সম্ভব। চিন্তাগত ক্ষেত্রে এই বাবা মার মধ্যে এই পরিবর্তন শিশুর মৃত্যুহার কমানোর ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে বিভিন্ন পরিসংখ্যানে দেখা গেছে। ইতিহাসের এই পর্বের একটি গুরুত্বপূর্ণ দিক হল পরিবার ও সমাজে শিশু সম্পর্কে দৃষ্টিভঙ্গির আমূল পরিবর্তন। তবে এর অর্থ এই নয় যে এই পর্বে সব মানুষ পুরনো ধারণা থেকে সরে এসেছিল এবং সহিংসতা বন্ধ করে দিয়েছিল, কারণ বাস্তবতা হচ্ছে বর্তমান আধুনিক যুগে শিশুর উপর নির্যাতন পুরোপুরি বন্ধ হয়নি। ইতিহাসের এ পর্বটি হচ্ছে শিশুদের উপর নির্যাতন বন্ধের সূচনা পর্ব।
শিশুদের সঙ্গে আচরণের ইতিহাসের 5 পর্বটি হচ্ছে শিক্ষা ব্যবস্থায় শিশু অধিকার ইস্যুর সংযোজন। 19 শতক থেকে 20 শতাব্দীর মাঝামাঝি পর্যন্ত সময়কালটি এই পর্বের অন্তর্ভুক্ত। এই পর্বে এসে অনেকেই জোরালোভাবে বিশ্বাস করা শুরু করেন যে নির্যাতন না করেই শিক্ষা প্রশিক্ষণের মাধ্যমে শিশুদেরকে সঠিক পথে পরিচালনা করা সম্ভব। ওয়াটসন ও ফ্রয়েড সহ বিশ্বের অনেক মনোবিজ্ঞানী শিশু লালন পালনের ক্ষেত্রে নির্যাতনের পরিবর্তে শিক্ষা প্রশিক্ষণের উপর গুরুত্ব দেন। 19 ও 20 শতকের নানা পরিবর্তনের সঙ্গে মানবাধিকার ও শিশু অধিকার ইস্যুতেও সমাজ ও রাষ্ট্রে পরিবর্তন সাধিত হয় এই পর্বে। এই পর্যায়ে এসে জাতিসংঘ সাধারণ পরিষদে মানবাধিকারের সার্বজনীন ঘোষণাপত্র সহ বিভিন্ন সনদ পাশ হয়। এসব সনদে সুস্পষ্টভাবে বলা হয়েছে, শিশুদেরকে মায়া মমতা দিয়ে শান্তিপূর্ণ পারিবারিক পরিবেশে মানুষ করতে হবে, যাতে ব্যক্তি ও সামাজিক জীবনে সফল হতে পারে। এর ফলে বিশ্বের বিভিন্ন দেশের আইনেও শিশু অধিকার গুরুত্ব পেতে শুরু করে।
শিশুদের সঙ্গে আচরণের ইতিহাসের ষষ্ঠ পর্ব বা পর্যায়টি হচ্ছে সহমর্মিতা ও সহযোগিতার পর্ব। এই পর্বটি শুরু হয়েছে বিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধ থেকে। ইতিহাসের এই পর্বটির প্রধান বৈশিষ্ট্য হচ্ছে শিশুর প্রতি অফুরন্ত ভালোবাসা এবং শিশু অধিকারের প্রতি স্বীকৃতি। বাবা মা ও অভিভাবকরা শিশুর চাহিদা ও সক্ষমতা উপলব্ধি করতে সক্ষম হয়। শিশুর কাছ থেকে তারা আর এমন কিছু প্রত্যাশা করে না যা তাদের মাধ্যমে সম্পন্ন করা সম্ভব নয়। তবে গোটা বিশ্বেই এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে তা কিন্তু নয়। এখনও অনেক সমাজ ও দেশ শিশুর অধিকার বাস্তবায়নের ক্ষেত্রে কিছুটা পিছিয়ে রয়েছে। সব মিলিয়ে শিশু অধিকার বাস্তবায়নের বিষয়টি এখনো প্রত্যাশিত পর্যায়ে পৌঁছায়নি।
শিশু অধিকার পুরোপুরি বাস্তবায়িত হওয়ার ক্ষেত্রে এখনো অনেক পথ বাকি রয়েছে। বার্থ রাইটস বা জন্মাধিকার বইয়ের লেখক ও বিখ্যাত মনোবিজ্ঞানী রিচার্ড ফারসন শিশু অধিকার বাস্তবায়ন ইস্যুতে অনেক কাজ করেছেন। 2017 সালে মৃত্যুর আগে শিশু অধিকার বাস্তবায়নের বিষয়ে তিনি এক ধরনের হতাশা ব্যক্ত করে গেছেন তার মতে। শিশু অধিকার পুরোপুরি বাস্তবায়ন থেকে বিশ্ব এখনও অনেক দূরে রয়েছে। আসলে শিশুদের সঙ্গে সদাচরণ ও তাদের অধিকার বাস্তবায়নের ক্ষেত্রে বর্তমানে যে অগ্রগতি অর্জিত হয়েছে তা একদিনে সম্ভব হয়নি। পর্যায়ক্রমে এই অগ্রগতি অর্জিত হয়েছে এবং এখনও তা পরিপূর্ণতা লাভের পর্যায়ে রয়েছে। ইতিহাসের এ পর্যায়ে সে আন্তর্জাতিক সমাজ বাস্তবিক অর্থেই শিশু অধিকার বাস্তবায়নে অনেক বেশি সোচ্চার হয়েছে।
এরই মধ্যে শিশু অধিকার বাস্তবায়নকে গুরুত্ব দিয়ে বহু আন্তর্জাতিক সনদ পাশ করা হয়েছে। আন্তর্জাতিক সনদগুলো দুই ধরনের। এর একটি হল সাধারণ সনদ, যেখানে সাধারণ মানবাধিকারের কথা বলার পাশাপাশি শিশু অধিকারের প্রসঙ্গও টানা হয়েছে। দ্বিতীয়টি হল বিশেষ সনদ, যেখানে বিশেষভাবে কেবল শিশুদের অধিকারের কথা বলা হয়েছে। সাধারণ সনদগুলোর মধ্যে মানবাধিকারের সার্বজনীন ঘোষণাপত্র। এই ঘোষণাপত্রটি 1948 সালে জাতিসংঘ সাধারণ পরিষদে পাশ হয়। এই ঘোষণাপত্রের বিভিন্ন ধারায় সার্বজনীন মানবাধিকারের পাশাপাশি শিশু অধিকারের কথাও বলা হয়েছে। এই ঘোষণাপত্রের প্রথম ধারায় বলা হয়েছে, সব মানুষ স্বাধীনভাবে সমান মর্যাদা এবং অধিকার নিয়ে জন্মগ্রহণ করে। তবে মানবাধিকারের সার্বজনীন ঘোষণাপত্রের 25তম ধারার দ্বিতীয় অংশে বিশেষভাবে শিশু অধিকার নিয়ে বক্তব্য এসেছে। সেখানে বলা হয়েছে, মাতৃত্ব এবং শৈশব অবস্থায় প্রতিটি নারী ও শিশুর বিশেষ যত্ন এবং সাহায্য লাভের অধিকার আছে। বিয়ে বন্ধন বহির্ভূত কিংবা বিবাহ বন্ধন জাত সব শিশু অভিন্ন সামাজিক নিরাপত্তা ভোগ করবে।
সাধারণত সনদ হিসেবে ইন্টারন্যাশনাল কনভেনেন্ট অন ইকোনমিক সোশ্যাল অ্যান্ড কালচারাল রাইটস এবং ইন্টারন্যাশনাল কনভেনেন্ট অন সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস এর নাম উল্লেখ করা যায়। এ দুটি সনদে অন্যান্য বিষয়ের পাশাপাশি শিশু অধিকার ইস্যুতে বক্তব্য এসেছে। যেমন বলা হয়েছে, 18 বছরের কম বয়সীকে ফাঁসি দেওয়া যাবে না, অভিযুক্ত হলেও শিশুকে বড়দের কাছ থেকে আলাদা করা যাবে না, শিশুর বিচারের ক্ষেত্রে বিশেষ আদালতের ব্যবস্থা করার পাশাপাশি এক্ষেত্রে সরকারকে সহযোগিতা করতে বলা হয়েছে এই দুই সনদে। এর বাইরেও আরও অনেক আন্তর্জাতিক সনদ ও ঘোষণার সার্বিক মানবাধিকারের বিষয়াদির পাশাপাশি শিশু অধিকারের বিষয়টিও রয়েছে। তবে শুধু শিশু অধিকার নিয়েও অনেক আন্তর্জাতিক সনদ রয়েছে, আর এ ধরনের সনদকেই বিশেষ সনদ বলা হয়। আজ সময় স্বল্পতার কারণে এ আসরে শিশু অধিকার বিষয়ক বিশেষ সনদ নিয়ে আলোচনা করা সম্ভব হল না। আগামী আসরে আমরা এ বিষয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ।
তো প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকের আসর এখানেই শেষ করছি। আগামী আসরেও আপনাদের সঙ্গ পাব এ প্রত্যাশায় গুটিয়ে নিচ্ছি আজকের আসর। আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
সোনালী সময়,
শ্রোতা ভাই ও বোনেরা সালাম ও শুভেচ্ছা নিন। যৌবন কাল ও যৌবনের মেধা এবং এর নানা সুবিধা ও শক্তিকে যথাযথভাবে কাজে লাগানোর গুরুত্ব আর কৌশল বিষয়ক নতুন ধারাবাহিক অনুষ্ঠান সোনালী সময়ের চতুর্থ পর্বে আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি আক্তার জাহান
এবং আমি রেজওয়ান হোসেন।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
হে দুরন্ত পথিকের দল, আলোর মিছিল নিয়ে এগিয়ে চলো। দুপায়ে দোলে দিয়ে সব সন্ত্রাস আর শোষণের জাতাকল, চাপিয়ে দেয়া দারিদ্র আর অন্যায় অবিচারের সব শেকল। এসো গড়ি হেরার মসৃণ রাজপথ, গড়ি স্বপ্নের মদিনা অবিকল। হে সোনালী সময়ের সঙ্গীরা, এসো যোগায় জীর্ণ প্রাণে মহাবল। হায়দারি হাক হেঁকে অসত্যের হিমালয়গুলোর ঘটায় পতন, আকাশে বাতাসে উড়বে আবারও মহাসত্যের বিজয় কেতন। হবে নতুন খাইবার শাইলকদের তেল আবিব আর পেন্টাগন।
যৌবন বা তারুণ্য হল আবেগ ও বুদ্ধিমত্তার এক সাগর, যা তরুণ হৃদয়ের গতিশীলতা ও উদ্দীপনার তরঙ্গকে করে আলোড়িত। যৌবন বা তারুণ্য হল সজীবতা এবং প্রাণশক্তির প্রতীক। জীবনের সবচেয়ে বাসন্তিময় মুহূর্তগুলো নিয়ে গড়ে ওঠা যৌবনের দিনগুলো খুব দ্রুত চলে যায় এবং প্রাণবন্ত বছরগুলো আর বার্ধক্যের সীমানাও ডিঙ্গিয়ে একসময় শেষ হয়ে যায় জীবনের আয়ু। তাই একজন তরুণের উচিত কোনো অবসন্নতা ও উদাসীনতা ছাড়াই আগামীর দিকে এগিয়ে যাওয়া, আর তাহলেই জীবন ও যৌবন হয়ে উঠবে সবচেয়ে সুন্দর। আশা, উদ্দীপনা ও আত্মবিশ্বাস ছাড়া জীবনে এগিয়ে যাওয়া যায় না। তাই সফল জীবন গড়ে তোলার জন্য জরুরি তারুণ্যের উদ্দীপনা ও গতিশীলতা এবং দৃঢ় সংকল্প নিয়ে আশাবাদী হওয়া।
প্রাণবন্ততা, প্রফুল্লতা, সক্রিয়তা ও গতিশীলতা তারুণ্যের অন্যতম বৈশিষ্ট্য। একজন যুবকের শরীর এবং মনে যে পরিবর্তনগুলি ঘটে তার ফলে সে নিজেকে এক নতুন জগতে দেখতে পায়। তাই একজন যুবকের আচরণ শৈশবের আচরণ থেকে পুরোপুরি ভিন্ন ধরনের হয়। ইসলামের দৃষ্টিকোণ থেকে সঠিক বিশ্বাস ও সঠিক আচরণই যুব সমাজের প্রাণশক্তির চাবিকাঠি। ইসলামের বাইরের দৃষ্টিকোণগুলোই যে কোনো হাসি এবং কৌতুককে প্রফুল্লতার লক্ষণ হিসেবে বিবেচনা করা হয়। তবে ইসলাম বিশ্বাস করে যে বাহ্যিক প্রফুল্লতা এমন জোরালো হওয়া উচিত যাতে কঠিন সংকটের মধ্যেও আশা ও উদ্দীপনা বজায় থাকে। ইসলাম মানসিক, আত্মিক ও বাহ্যিক প্রফুল্লতা বজায় রাখার উপর গুরুত্ব দেয়।
প্রত্যেক মানুষই দুঃখ ও বেদনাকে এড়িয়ে যেতে চায়, তাই সমাজকে প্রফুল্ল করতে হলে ব্যক্তি জীবনে ও পারিবারিক জীবনেও প্রফুল্লতার বন্যা বইয়ে দেওয়া অপরিহার্য। মানুষ তার সবকিছু ব্যবহার করতে চায় সুখ আর প্রফুল্লতা অর্জন করতে, আর ইসলামও বৈধ পন্থায় প্রফুল্লতা অর্জন করতে বলে আর হতাশ ও ম্রিয়মাণ হতে নিষেধ করে। বিশেষ করে যুব সমাজের জন্য প্রফুল্লতা ও আনন্দ উদ্দীপনা খুবই জরুরি। কোনো কোনো দেশে মানসিক রোগের চিকিৎসায় হাসি থেরাপি ব্যবহার করা হচ্ছে। এই চিকিৎসা অনেক ক্ষেত্রে শারীরিক রোগের উপশম ঘটাচ্ছে। হযরত আলীও মনে করতেন, হাসি খুশির প্রবণতা মানুষের হৃদয়কে করে প্রশস্ত ও এনে দেয় অনাবিল প্রশান্তি আর প্রফুল্লতা।
মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াআলিহি ওয়াসাল্লাম বলেছেন, মহান আল্লাহ তাঁর ইবাদতে লিপ্ত যুবকদের ভালোবাসেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াআলিহি ওয়াসাল্লাম বলেছেন, বিচার দিবসে মানুষকে প্রশ্ন করা হবে, যৌবনকালকে কিভাবে ব্যবহার করেছ।
আনন্দ বাড়িয়ে দেয় আত্মবিশ্বাস ও আশাবাদ। যে কোনো দেশের আগামী দিনের ভবিষ্যৎকে তথা যুব সমাজকে গতিশীল ও উদ্যম রাখতে আনন্দ ও বিশুদ্ধ বিনোদনের ব্যবস্থা জরুরি। নানা ধরনের মিথ্যা সংবাদ প্রচার করে ইসলামী ইরানের আদর্শবাদী যুব সমাজকে হতাশ করে দেওয়ার জন্য পশ্চিমা শত্রুরা শত শত মিডিয়া ও হাজার হাজার ইন্টারনেট ভিত্তিক ওয়েবসাইট এবং সোশ্যাল মিডিয়া ব্যবহার করছে, যাতে বিপ্লবী এই জাতি তাদের অবৈধ দাবিগুলো মেনে নেয়। মানুষ যখন হতাশ হয় তখন আত্মবিশ্বাস, গতিশীলতা ও আনন্দ হারিয়ে ফেলে। ইরানের শত্রুরা এই কৌশল প্রয়োগ করে ইসলামী এই দেশটির অগ্রগতি থামিয়ে দিতে চায় বলে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খামেনেই প্রায় সতর্ক করে দিচ্ছেন প্রিয় ইরানি জাতিকে।
আনন্দ, বিনোদন ও রসিকতার সংস্কৃতি সমাজে কমিয়ে দেয় অপরাধ প্রবণতা। আনন্দিত ও প্রফুল্ল যুব সমাজের মনে অপরাধের চিন্তাও আসার সুযোগ পায় না। আনন্দ ও প্রফুল্লতা পারিবারিক বন্ধনকেও করে সুদৃঢ়, ফলে পরিবারের সদস্যদের মধ্যে আত্মবিশ্বাস, প্রশান্তি ও উদ্দীপনা বেড়ে যায়। আনন্দ ও উদ্দীপনা লাভের এক বড় পন্থা হল জ্ঞানচর্চা, যা এনে দেয় সচেতনতা। আমিরুল মোমিনীন হযরত আলীর মতে, যে কোনো কাজ বা আনন্দলনের জন্য জরুরি হল জ্ঞান অর্জন। নিজেকে নিজে তিরস্কার করবেন না, কারণ তা আপনার মনে নেতিবাচক বার্তা পৌঁছে দেয়। বরং মাঝে মাঝে নিজেই নিজের প্রশংসা করুন, নিজেকে পুরস্কার দিন, এতে আপনার মন ভরে উঠবে প্রফুল্লতায়। নিজের ইতিবাচক গুণ বা যোগ্যতাগুলোর কথা ভেবে নেতিবাচক চিন্তাগুলোকে মন থেকে ঝেড়ে বিদায় করুন, যাতে মনের মধ্যে দুঃখ ও বেদনা বাসা বাঁধতে না পারে।
নিজের সীমাবদ্ধতাগুলোর কথা মেনে নিন, তবে সমস্যার পাহাড়গুলোকে দেখে ভয় পাবেন না, বরং সাফল্যের আশা রাখুন। আর এভাবেই এগিয়ে যান, সাহস নিয়ে এবং জীবনে প্রতিষ্ঠা করুন আনন্দের কর্তৃত্ব। কর্ম উদ্যমী ও অধ্যবসায়ী হন, অলস বা আরামপ্রিয় হবেন না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্মপ্রচেষ্টার মাধ্যমে আয় উপার্জন করে অর্থ সংকট দূর করার পরামর্শ দিয়েছেন। তিনি এক্ষেত্রে হতাশ হয়ে বসে না থাকার কিংবা দুঃখিত না হওয়ার পরামর্শ দিয়েছেন। নিয়মিত শরীরচর্চা করুন। আধুনিক প্রযুক্তির সুবাদে মানুষের শরীরচর্চা কমে যাচ্ছে, ফলে প্রফুল্লতম মানুষেরাও হারিয়ে ফেলছে আনন্দ। শরীরচর্চা শরীরের বাহ্যিক সৌন্দর্য টিকিয়ে রাখে এবং ইতিবাচক চিন্তাশীলতা ও বুদ্ধিমত্তাও বাড়িয়ে দেয়। আপনি কল্যাণকর আদর্শ প্রচার করতে চাইলে প্রথমেই বেছে নিন যুব সমাজকে, কারণ বৃদ্ধ বা বেশি বয়স্ক ব্যক্তিদের তুলনায় যুব সমাজই কল্যাণের দিকে দ্রুত ছুটে আসে।
তো শ্রোতা ভাই বোনেরা, সোনালি সময় শীর্ষক আজকের এই আলোচনার ইতি টানছি এখানেই। এতক্ষণ সঙ্গ দেওয়ার জন্য সবাইকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ। কথা হবে আবারও আগামী পর্বে, তখনও আমাদের সঙ্গ দিতে ভুলবেন না। আদর্শ জীবন যাপন।
শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি যে যেখানেই আছেন ভালো ও সুস্থ আছেন। আজকের এই আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি রেজওয়ান হোসেন।
আমরা জীবনযাপনের পদ্ধতি বিষয়ক ধারাবাহিক আদর্শ জীবনযাপন নিয়ে কথা বলছি। আমরা বলেছি মনোবিজ্ঞানের দৃষ্টিতে সম্পর্ক প্রতিষ্ঠার ক্ষেত্রে নোংরা শব্দ বা বাক্য ব্যবহার কিংবা অসংলগ্ন শব্দের ব্যবহার করাটা বক্তার অসুস্থ ও রুচিহীন ব্যক্তিত্বের লক্ষণ। এ ধরনের শব্দ ব্যবহার ইচ্ছাকৃতভাবে হয়ে থাকতে পারে অথবা না জানার কিংবা শব্দ ভাণ্ডারের অসমৃদ্ধির কারণেও করা হয়ে থাকতে পারে।
পক্ষান্তরে সুন্দর এবং আকর্ষণীয় শব্দ ও বাক্যের প্রয়োগে কথা বলার মাধ্যমে বক্তার সুরুচিপূর্ণ ব্যক্তিত্বের পরিচয় বহন করে। এরকম সুন্দর ব্যক্তিত্বের অধিকারী ব্যক্তি সহজেই সমাজে তার মর্যাদা ও উচ্চ অবস্থা নিশ্চিত করে ফেলতে পারে। হযরত মূসা আলাইহিস সালাম ফেরাউনের সঙ্গে বিনয় ও নম্র ভাষায় কথা বলার কারণে এবং সুন্দর আচরণ করার কারণে সে মূসা আলাইহিস সালামের কথা মন দিয়ে শুনে আল্লাহ সম্পর্কে জানতে চেয়েছিল, কোনো রকম উগ্রতা দেখায়নি। সে কিন্তু ইচ্ছে করলেই তার স্বভাবসিদ্ধ আচরণ অনুযায়ী ভয়াবহ ও রূঢ় আদেশ দিয়ে বসতে পারত, কিন্তু দেয়নি। শব্দ প্রয়োগের শিষ্টতা এবং আচরণগত নম্রতা নিয়ে আজকের আসরে আরও কিছু কথা বলার চেষ্টা করব আমরা। আপনারা আমাদের সঙ্গে আছেন যথারীতি এই প্রত্যাশা রইল।
কুরআনে কারিমের দৃষ্টিতে যথাযথ সুস্থ সম্পর্ক হল সেটাই যা পারস্পরিক সম্মান মর্যাদা ও ব্যক্তিত্বের উপর ভিত্তি করে গড়ে ওঠে। মূলত সম্পর্কটা খুবই স্পর্শকাতর একটা বিষয়। একটি অশোভন বাক্য এমন একটি অপরিহার্য সংকট তৈরি করে ফেলতে পারে যে হতে পারে সেই ক্ষতি আর কিছুতেই কাটিয়ে ওঠা সম্ভব হবে না। সম্পর্কে একবার ফাটল সৃষ্টি হয়ে গেলে তার পুনর্নির্মাণ করাও অনেক সময় অসম্ভব হয়ে উঠতে পারে। এদিক থেকে কুরআন মানুষের কাছ থেকে প্রত্যাশা করে সুদূর প্রসারী চিন্তা এবং সঠিক ভাষাভঙ্গি ও আচরণের মাধ্যমে সবচেয়ে সুন্দর শব্দ ও কথাগুলোই যেন উপস্থাপন করে। পবিত্র কুরআনে বলা হয়েছে, আমার বান্দাদেরকে বলে দাও তারা যেন মুখে এমন কথা বলে যা সর্বোত্তম। আসলে শয়তান মানুষের মধ্যে বিভেদ সৃষ্টির চেষ্টা করে। প্রকৃতপক্ষে শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য শত্রু।
যোগাযোগের আরও একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল, যার সঙ্গে সম্পর্ক গড়বেন তাকে যথাযোগ্য সম্মান ও শিষ্টাচার প্রদর্শন করা। অসম্মানজনক কোনো আচরণ শ্রোতার মনোজগতে বিরূপ প্রভাব ফেলে। আপনার কথা তখন আর তার কানের ভিতর দিয়ে মনের জগতে পৌঁছবে না, একটা অসম্মানের দেয়াল তৈরি হয়ে যাবে মাঝখানে। সুতরাং আপনার কোনো কথাই আর শ্রোতা গ্রহণ করবে না, যদিও আপনার কথা যথার্থ হয়ে থাকে কিংবা সঠিকও হয়ে থাকে। পবিত্র কোরআন মুমিনদের উদ্দেশ্যে বলেছে, তারা যেন অশোভন কথাবার্তা কিংবা অসুন্দর শব্দ ব্যবহার করা থেকে সবসময় বিরত থাকে। এ সম্পর্কে আমরা পবিত্র কোরআনের আয়াত শুনব একটু মিউজিক বিরতির পর।
অসুন্দর শব্দ ব্যবহার করা থেকে সবসময় বিরত থাকার ব্যাপারে মুমিনদের প্রতি কোরআনের নির্দেশ সম্পর্কে বলছিলাম। সূরা আনআমের 108 নম্বর আয়াতে বলা হয়েছে, হে ইমানদারগণ, কাফের এবং মুশরিকরা আল্লাহকে বাদ দিয়ে যাদের পূজা করে, ডাকে এবং সম্মান করে, তোমরা তাদেরকে গালি দিও না, কেননা তারাও শির্ক থেকে খানিকটা অগ্রসর হয়ে অজ্ঞতা কিংবা শত্রুতা বশত আল্লাহকে গালি দিয়ে না বসে। সুন্দর কথা বলা এবং আস্তে আস্তে কথা বলাই সবচেয়ে আকর্ষণীয় বাচন ভঙ্গি ও রীতি। যোগাযোগ প্রতিষ্ঠার ক্ষেত্রে আমাদের উচিত ভারসাম্যপূর্ণ ও সুন্দর কথাবার্তার মাধ্যমে শুরু করা। এমনভাবে কথা বলতে হবে যেন শ্রোতা পরিপূর্ণ আস্থার সঙ্গে কথাগুলো শোনে এবং বুঝতে পারে যে বক্তা পরিপূর্ণ সহৃদয় ও সহানুভূতি সহকারে এবং আন্তরিকতার সাথেই কথা বলছে।
এই গুরুত্বপূর্ণ ও মূল্যবান বৈশিষ্ট্যটি যেন মুসলমানরা অর্জন করে এবং চর্চা করে, সে ব্যাপারে পবিত্র কোরআন তাদের প্রতি আহ্বান জানিয়েছে। সেই সঙ্গে যেসব লোক চিৎকার চেঁচামেচি করে উচ্চস্বরে কথাবার্তা বলে, তাদেরকে গাধার আওয়াজের সঙ্গে তুলনা করে পবিত্র কোরআনে বলা হয়েছে, লোকমান তার নিজের ছেলেকে বলল, হে আমার সন্তান, পথ চলার সময় মধ্যপন্থী বা ভারসাম্যপূর্ণ থাকবে, আস্তে আস্তে কথা বলবে, কেননা বিশ্রীতম শব্দ হল গাধার। পবিত্র কোরআন সূরা আহজাবে বলেছে, হে ইমানদারগণ, আল্লাহকে ভয় কর এবং সঠিক ও দৃঢ় কথা বল। দৃঢ় কথা বলতে বোঝানো হয়েছে বাতিল এবং অন্যায়ের জোয়ারের সামনে সুদৃঢ় বাঁধের মতো কথা বলা, যাতে মিথ্যার আস্ফালন থেমে গিয়ে সত্যের জয় হয়।
বিখ্যাত মনোবিজ্ঞানী ডক্টর সাইয়েদ মাহাদি মীর শেফা মনে করেন, কথা বলা ও সম্পর্ক প্রতিষ্ঠার ভিত্তি হল ভালো শ্রোতা হওয়া এবং বক্তার প্রতি মনোযোগী হওয়া। এটা নিজেই একটা শিল্প। তিনি বলেন, প্রতিপক্ষের প্রতি পরিপূর্ণ মনোযোগী হওয়া এবং দৃষ্টি দেওয়া খুবই গুরুত্বপূর্ণ। আমাদের উচিত মনের কথাগুলোকে সবচেয়ে সুন্দর ও শৈল্পিকভাবে প্রকাশ করা। মোট কথা, বলার ক্ষেত্রে আমাদের উচিত সত্যবাদী হওয়া, সহজ সরল ও প্রাঞ্জল হওয়া এবং আন্তরিক থাকা। কথা জটিল করা একেবারেই বর্জন করতে হবে। কথা বলার সময় শ্রোতার চোখের দিকে তাকাতে হবে, উপলব্ধি করতে হবে কথা শুনে শ্রোতাকে বিরক্ত হচ্ছে নাকি মজা পাচ্ছে। অনেক সময় কথা বলার মাঝে নীরব থাকারও প্রয়োজন পড়ে, নীরবতার ব্যাপক প্রভাব পড়ে, নীরবতার মধ্যে মনের অনেক বিষয় স্থানান্তরিত হয়।
মৌখিক সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ আরেকটি বৈশিষ্ট্য হল পরিচ্ছন্ন ভাষার ব্যবহার। পবিত্র কোরআনের সূরা নিসার 5 নম্বর আয়াতে এ সম্পর্কে যথেষ্ট গুরুত্ব দিয়ে বলা হয়েছে, এবং তাদের সঙ্গে সুন্দর ও পরিচ্ছন্ন ভাষায় কথা বলো। যাই হোক শ্রোতাবন্ধুরা, হাতে আজ আর সময় নেই, যারা সঙ্গ দিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। কথা হবে আবারও পরবর্তী আসরে।
পারস্যের প্রতিভা বিশ্বের গর্ব। শ্রোতা ভাই বোনেরা সালাম ও শুভেচ্ছা নিন। পারস্যের প্রতিভা বিশ্বের গর্ব শীর্ষক বিশেষ আলোচনার এই সপ্তাহ আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি নাসির মাহমুদ
এবং আমি সোহেল আহমেদ।
আসরের শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব এ প্রত্যাশায় শুরু করছি আজকের আসর।
হিজরি প্রথম শতকের শেষের দিকে স্পেনে মুসলিম বিজয়ের ফলে অন্যান্য মুসলমানের মতো দক্ষিণ ইউরোপেও ছড়িয়ে পড়ে ইরানিরা। এখানেও ইরানিরা ধর্মীয়, প্রশাসনিক ও বিজ্ঞান এবং সাংস্কৃতিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নানা পদ দখল করতে সক্ষম হয়েছিল। ইরানের অনেক জ্ঞানীগুণী দক্ষিণ ইউরোপে, বিশেষ করে স্পেনের শহরগুলোতে স্থায়ীভাবে বসবাস করতে থাকেন। হিজরি পঞ্চম শতক পর্যন্ত স্পেনের নানা ক্ষেত্রে ইরানিদের প্রভাব বজায় ছিল। এ সময় স্পেনে 150 জনেরও বেশি ইরানি জ্ঞানীগুণী ও মনীষী বসবাস করতেন। খোরাসান অঞ্চলের ইরানিরা আব্বাসীয় খলিফা মাহদির শাসনামল থেকে এই রাজবংশের শাসকদের আস্থাভাজন হিসেবে মিশর, উত্তর আফ্রিকা, মরক্কো ও তুর্কি দ্বীপপুঞ্জ সহ নানা অঞ্চলের সামরিক এবং রাজনৈতিক প্রশাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। এই যুগে মিশরে আবারও ইরানি সংস্কৃতি জোরদার হয়।
ইরানিরা ইসলামী যুগে সংস্কৃতি ও সভ্যতার পসরা নিয়ে সুদূর দক্ষিণ পূর্ব এশিয়ায়ও হাজির হয়, ফলে ইরানি সংস্কৃতি ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া অঞ্চলেও গভীর প্রভাব ফেলেছিল। কারণ এ অঞ্চলে ধর্মপ্রচারকারী মুসলমানদের বেশিরভাগই ছিলেন ইরানি। মুসলমানদের মাধ্যমে মালয়ী ভাষায় যেসব বই অনুদিত হয়েছিল সেগুলোর বেশিরভাগই অনুদিত হয়েছিল ফার্সি বই থেকে। ইরানিরা ইসলাম ধর্ম গ্রহণের পর থেকে ইরানি সংস্কৃতির কেন্দ্র পশ্চিম ইরান থেকে পূর্ব ইরানে চলে আসে। ইরানি জ্ঞানীগুণী ও মনীষীদের অনেকেই বসবাস করতেন মধ্য, দক্ষিণ ও পশ্চিম ইরানে। কিন্তু এইসব অঞ্চলে আরবদের সঙ্গে সামরিক সংঘাত চলতে থাকায় ইরানি জ্ঞানীগুণী মনীষী ও সংস্কৃতিসেবীরা খোরাসান ও ট্রান্স অক্সিয়ানা অঞ্চলে চলে আসেন, ফলে এই অঞ্চলও ইরানি ইসলামী সংস্কৃতির অন্যতম প্রধান বিকাশ কেন্দ্রে পরিণত হয়। ট্রান্স অক্সিয়ানা অঞ্চলটি ইসলামী শাসনামলের প্রথম দিকে ছিল ইরানের এই অঞ্চল। আজও এই অঞ্চল ইরানি সংস্কৃতির অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে বিবেচিত হয়। অবশ্য সির দরিয়া বা সিহুন নদীর ওপারে ছিল যুদ্ধবাজ অমুসলিম জাতিগুলোর আস্তানা। সমৃদ্ধ এই অঞ্চলে তাদের আগ্রাসন ও লুটপাট সবসময় লেগেই থাকত।
ইসলামী শাসনের প্রথম কয়েক শতকে উত্তর খোরাসান ও ট্রান্স অক্সিয়ানা ছিল মুসলিম বিশ্বের সর্বশেষ প্রান্ত এবং এশিয়ার সবচেয়ে উত্তরের অঞ্চল। ইরানিরা মুসলমান হওয়ার পর খোরাসান ও ট্রান্স অক্সিয়ানা অঞ্চলের সীমান্ত রক্ষার এবং তুর্কি অমুসলিম জাতিগুলো ও সে যুগের বেদুইন বা ভবঘুরেদের সঙ্গে জিহাদের দায়িত্ব পালন করত। ইসলামী শাসনের প্রথম কয়েক শতকে মুসলমানরা ট্রান্স অক্সিয়ানার সীমান্তগুলোতে তুর্কি জাতিগুলোর সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়ে। এই জাতিগুলো মুসলিম জিহাদিদেরকে প্রতিরোধের প্রাথমিক চেষ্টার পর মুসলমান হয়ে যায়। তুর্কিরা ধীরে ধীরে মুসলিম শাসকদের দরবারগুলোতে স্থান করে নেয়। এদের অনেকেই সীমান্তের অন্য পাড়ে মুসলমানদের জিহাদের সময় বন্দী হয়েছিল। পরে এরা যোদ্ধা হিসেবে মুসলিম আমিরদের সেবায় নিয়োজিত হয়।
তুর্কি নওমুসলিমরা ছিলেন চতুর, সাহসী ও দক্ষ যোদ্ধা। মুসলিম শাসকদের অনেকেই খুব কম সময়েই তাদের এইসব দক্ষতার কথা জানতে পেরেছিলেন। ফলে তারা যখন নিজ সেনাদের বিশ্বাস করতে পারতেন না, তখন তারা এই তুর্কি দাস সেনাদের ব্যবহার করতেন। বিশেষ করে এই তুর্কি দাস ও তাদের ছেলেদেরকে ব্যক্তিগত নিরাপত্তা প্রহরী হিসেবে ব্যবহার করতেন মুসলিম শাসকরা। আর তারাও আনুগত্য ও সামরিক দক্ষতা দেখিয়ে সমাজের উচ্চস্তরে নিজেদের জন্য স্থান করে নেয়। এমনকি তাদের কেউ কেউ শেষ পর্যন্ত সম্রাট বা বাদশাহ হতেও সক্ষম হয়। তুর্কি গোলাম সেনারা উচ্চতর সামরিক পদ পাওয়ার পর থেকে শাসকদের খুব একটা অনুগত থাকেনি, বরং তারা শাসকদের নানা কাজে হস্তক্ষেপ ও এমনকি শাসকদের ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্র করতে থাকে বা তাদের ক্ষমতাচ্যুত করার কাজে প্রকাশ্যেই প্রভাব খাটাতে থাকে।
তুর্কি গোলামদেরকে প্রথমবারের মতো ব্যবহার করে আব্বাসীয় খলিফা মুতাসিম। অবশ্য এর আগেও ইরানি শাহজাদারা এবং ট্রান্স অক্সিয়ানা বা মধ্য এশিয়া ও ককেশাস অঞ্চলের মুসলিম শাসকরা যুদ্ধবাজ তুর্কি গোলামদেরকে ভাড়াটে সেনা এবং সীমান্তরক্ষী হিসেবে ব্যবহার করেছেন। এরপর ইরানের সামানীয় ও সাফারি শাসকরাও তুর্কি গোলামদেরকে ব্যক্তিগত গার্ড বাহিনীর সদস্য হিসেবে ব্যবহারের ধারা বজায় রাখেন। সম্রাট সুলতান মাহমুদ গজনবীর বাবা সাবুকতাগিন ছিলেন সামানীয় রাজ দরবারের গোলাম। তিনি নিজের দক্ষতা ও যোগ্যতার বলে খোরাসানের প্রধান সেনাপতির পদে উন্নীত হয়েছিলেন। এভাবে ইরানে তুর্কি শাসনের সূচনা হয়।
গজনবীরা ইরানি সংস্কৃতির প্রভাব বলয়ভুক্ত অঞ্চলে প্রাচীন ইরানি সাম্রাজ্যের মতোই বিশাল এক সাম্রাজ্য গড়ে তুলতে সক্ষম হয়েছিল। এই দাস বংশ ইরানি পরিচিতি অর্জন করতে চেয়েছিল। ইরানের অনেক পণ্ডিত ও বিশেষজ্ঞ বা গণীরা এই তুর্কি দিগ্বিজয়ীদের সফর সঙ্গী হয়ে ইরান থেকে বহু দূরবর্তী নানা অঞ্চল সফর করেছেন। আবু রায়হান বিরুনি ছিলেন এমনি একজন ইরানি মনীষী। তাহকিকে মিলালে হিন্দ শীর্ষক তার গবেষণামূলক বইটি ছিল এসব সফরেরই ফসল।
গজনবীদের শাসনামলের শেষের দিক পর্যন্ত খলিফা ও ইরানি শাসকদের দরবারে উচ্চতর রাজনৈতিক এবং সামরিক পদে আসীন ছিল তুর্কি দাসরা। তাদের উঁচু পদ ও বাদশাহী লাভের ঘটনাগুলো কোনো সংঘবদ্ধ প্রচেষ্টার ফল ছিল না, বরং ব্যক্তিগত চেষ্টা ও সাধনার মাধ্যমেই তারা এইসব পদ অর্জন করেন। তাদের উন্নতির এই প্রক্রিয়ার সময় তারা নিজেদের মূল বা আসল গোত্রের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতেন এবং ফার্সি ভাষা আর ইসলামী ইরানি সংস্কৃতিকে বরণ করে নিতেন। যেমন সুলতান মাহমুদ গজনবী নিজেই ফার্সি ভাষা ও সাহিত্যের ক্রমবিকাশের পৃষ্ঠপোষক ছিলেন। গজনবী শাসকদের উপর নিজ গোত্রের কোনো কর্তৃত্ব ও পৃষ্ঠপোষকতা এবং বন্ধন ছিল না, ফলে তারা ইরানি শাসকদের মতোই জীবনযাপন করতেন। সুলতান মাহমুদ নিজেকে ইরানি বলে দেখানোর জন্য একটি জাল বংশ তালিকাও বানিয়েছিলেন।
এরপর ইরানে শুরু হয় তুর্কি জাতিগুলোর সংঘবদ্ধ হামলা। সালজুক তুর্কিরা সহ অন্যান্য তুর্কি জাতি তখন ইসলাম ধর্ম গ্রহণ করেছিল, ফলে তাদের দিক থেকে বিপদের কথা কেউ আর ভাবত না। কিন্তু অর্থনৈতিক কারণে সালজুক তুর্কিরা ট্রান্স অক্সিয়ানা ও খাওয়ারেজমদের সমৃদ্ধতম অঞ্চলগুলোতে চাপ ও হামলা বাড়িয়ে দেয়। এইসব অঞ্চলে ছড়িয়ে পড়েছিল ইরানি সংস্কৃতি। সালজুকদের ক্রমবর্ধমান হামলার পরিণতিতে দুর্বল হয়ে পড়া গজনবীরা হেরে যায়, ফলে সালজুক সুলতান মাসুদ হন ইরান অঞ্চলের নতুন শাসক। দর্পণ।
শ্রোতা বন্ধুরা, ইসলাম ধর্মে একজন শ্রমিকের বিশেষ মর্যাদা রয়েছে এবং অলস বসে থাকাকে ঘৃণা করা হয়েছে। আজকের আলোচনা অনুষ্ঠানে আমরা ইসলামের দৃষ্টিভঙ্গির আলোকে সৃষ্টি জগতের বিচিত্র কর্মতৎপরতা এবং মানুষের কর্মময় জীবনের দায়িত্ব, কর্তব্য ও এর গুরুত্ব সম্পর্কে কথা বলব। পরিবেশনে রয়েছি আমি আক্তার জাহান
এবং আমি রেজওয়ান হোসেন।
আশা করি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
আসলে সৃষ্টিজগতের প্রতিটি ক্ষুদ্রাতি ক্ষুদ্র বস্তুই অত্যন্ত সুন্দর এবং সুশৃঙ্খলভাবে যে যার কাজে বা দায়িত্বে সর্বদা নিয়োজিত রয়েছে। এই সৃষ্টিজগৎ আল্লাহর ইচ্ছা ও শক্তির এক অনন্য প্রকাশ। আল্লাহ রাব্বুল আলামিন আকাশমণ্ডলী আর ভূপৃষ্ঠকে সৃষ্টি করেছেন ছয় দিনে এবং বাহ্যিক কোনো খুঁটি বা পিলার ছাড়াই নবমণ্ডলীকে ঊর্ধ্বে স্থাপন করেছেন। ভূপৃষ্ঠকে সৃষ্টিরাজির জন্যে দোলনার মতো করে তৈরি করেছেন। আকাশ ছোঁয়া বিশাল বিশাল পাহাড় পর্বতকে স্থাপন করে ভূপৃষ্ঠকে কম্পন থেকে সুরক্ষা করেছেন। এই ভূপৃষ্ঠকে আলোকিত করার জন্য উজ্জ্বল জ্যোৎস্নাময় চাঁদ আর রঞ্জন রশ্মিময় সূর্যকে স্থান করেছেন। এই ভূপৃষ্ঠ বা পৃথিবী নামক গ্রহটিকে তার নিজস্ব কক্ষপথে পরিচালিত করেছেন যাতে রাত এবং দিনের সৃষ্টি হয়। একইভাবে বাতাসকে পাঠিয়েছেন যাতে মেঘকে এদিক ওদিক সঞ্চালিত করা যায় এবং উপযুক্ত অঞ্চলে খরা জর্জরিত তৃষিত ভূমির উপর প্রাণ সঞ্চারী বৃষ্টি বর্ষণ করে উদ্ভিদের চারা রোপণের ব্যবস্থা করা যায়।
আল্লাহ আকাশ এবং জমিনকে মানুষের সেবায় সৃষ্টি করেছেন যাতে মানুষ তার কাজকর্ম এবং সৎ কর্মতৎপরতার মাধ্যমে ভূপৃষ্ঠের উপর আল্লাহর প্রতিনিধি হিসেবে অধিষ্ঠিত হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন তাঁর বক্তব্য অনুযায়ী প্রতিনিয়ত কর্মতৎপর। সূরা আর রহমানের 29 নম্বর আয়াতে বলা হয়েছে, নবমণ্ডল ও ভূমণ্ডলের সবাই তাঁর কাছে প্রার্থী, তিনি সর্বদাই কোন না কোনো কাজে রত আছেন। একইভাবে সৃষ্টিজগতের কোথা লক্ষ্য উদ্দেশ্যহীনতার কোনো স্থান নেই। প্রতিটি অণু পরমাণু থেকে শুরু করে গ্রহ নক্ষত্ররাজি সবাই যার যার নির্দিষ্ট পথে সুনিপুণ সুশৃঙ্খলার সাথে আপন আপন লক্ষ্য পানে সদা ধাবমান। বিরাম কিংবা একঘেয়েমির কোনো সুযোগ বা স্থান সৃষ্টিরাজ্যে নেই। সৃষ্টির সেরা জীব হিসেবে তাই মানুষেরও উচিত সুশৃঙ্খল এই ব্যবস্থাকে অনুসরণ করা। এদিক থেকে চিন্তা করলে কাজ, চেষ্টা, প্রচেষ্টা তথা কর্মতৎপরতা মানব জীবনের গুরুত্বপূর্ণ একটি অধ্যায় হিসেবে বিবেচিত হবে এবং বেকারত্ব ও বিশ্রামের মানে হল সৃষ্টিজগৎ ও জীবনের প্রবাহ থেকে ছিটকে পড়া।
উন্নত এবং জটিল এই মানব সমাজে তাই জীবনের সকল কোণেই বা সকল পর্যায়ে কাজের ব্যাপক ভূমিকা রয়েছে। এমনকি বলা যেতে পারে কাজ প্রত্যক্ষ বা পরোক্ষে আত্মা এবং মনের উপর, চিন্তা পদ্ধতির উপর, মানুষের মূল্যবোধের উপর ব্যাপক প্রভাব ফেলে। চলমান জীবন প্রবাহের গতিশীলতার জন্য বা জীবন ধারণের জন্য মানব সমাজকে অবশ্যই কাজ বা চেষ্টা প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। মানুষের বড় বড় আশা আকাঙ্ক্ষা বা বৃহৎ মূল্যবোধগুলো অর্জন করার জন্য নিরন্তর উদ্যম ও প্রচেষ্টা চালিয়ে যাবার কোনো বিকল্প নেই। যে কোনো দেশ বা জাতি উন্নতির শিখরে আরোহণ করতে চাইলে অবশ্যই সেই জাতিকে কর্মতৎপর হতে হবে, অলসতা পরিহার করে চলতে হবে। যুগে যুগে যারাই বড় বড় সভ্যতার জন্ম দিয়েছেন তারা নিরলস পরিশ্রমী ব্যক্তিত্ব ছিলেন। তারা নিজেদের খোদা প্রদত্ত মেধাকে কাজে লাগিয়ে সৃষ্টি জগতে অনন্য অবদান রেখে গেছেন। বিশাল বিশাল ভবন নির্মাণ, যেমন ইরানের ঐতিহাসিক পার্সেপোলিস প্রাসাদ, মিশরের বিশাল বিশাল পিরামিড কিংবা চীনের প্রাচীর ইত্যাদি মানুষের এই সৃষ্টিশীল চিন্তারই ফসল।
আধুনিক কালের গগনচুম্বী অট্টালিকা বা টাওয়ার নির্মাণ, মহাশূন্য জয় কিংবা আকাশে মানুষের উড্ডয়ন, দুরারোগ্য রোগের চিকিৎসা, মহাসড়ক, টানেল, বিশাল বিশাল শিল্প কারখানা নির্মাণ, যোগাযোগের জন্য বিস্ময়কর ডিজিটাল সিস্টেম প্রভৃতি মানুষেরই সৃজনশীল চিন্তা আর নিরলস কর্মপ্রচেষ্টার উপহার। এগুলোকে তাই সুন্দর অর্থাৎ ইতিবাচক দৃষ্টিতে দেখা উচিত। কর্মপ্রচেষ্টার কল্যাণে মানুষের জীবন সুশোভিত হতে পেরেছে। মানুষের অন্তরাত্মা ও দেহ থেকে দুর্বলতা আর বিরক্তি বিদূরিত হয়। মানব জীবন থেকে যদি কর্মতৎপরতা লোপ পায়, তাহলে তার পতনের ধারার সূচনা হবে। সভ্যতার ইতিহাস নামক গ্রন্থের লেখক বিল ডুরান্ট লিখেছেন, সুস্থতা কাজের মাঝে নিহিত। মানব জীবনের সুখ, সমৃদ্ধি আর সন্তুষ্টির মূল রহস্যগুলোর একটি হল পেশা বা কাজ। আমার দৃষ্টিতে আল্লাহর কাছে ধন সম্পদ না চেয়ে কাজ এবং আমলের তৌফিক চাওয়াটাই উত্তম। মানুষের জন্য পানাহার যেমন গুরুত্বপূর্ণ, তেমনি কাজও অত্যন্ত জরুরি। কিন্তু কেন? মানুষ কি তার বস্তুগত প্রয়োজনে কিংবা উত্তম জীবনযাপনের জন্য কাজ করবে? মানুষ কি কেবল খাবার দাবারের সংস্থানের জন্যই কাজ করবে?
এই প্রশ্নের জবাবে বিভিন্ন মতবাদে বিভিন্ন রকম দৃষ্টিভঙ্গি রয়েছে। কেউ কেউ কর্মপ্রচেষ্টাকে কেবল দুনিয়াবী স্বার্থসিদ্ধি বা মানুষের বস্তুতান্ত্রিক জীবনের প্রয়োজনীয়তার মধ্যেই সীমাবদ্ধ করেছেন, যদিও আরও অনেক মতবাদ ও চিন্তাধারায় ভিন্ন রকম দৃষ্টিভঙ্গি পোষণ করা হয়েছে। ইসলাম কাজকে একটু বিস্তৃত পরিসরে চিন্তা করে। মানুষের সাথে সৃষ্টি জগতের অন্যান্য সম্পর্কের মতোই কাজও পার্থিব এবং আধ্যাত্মিক উভয় দিক থেকেই প্রয়োজনীয় বলে ইসলাম মনে করে। কাজের থেকে মানুষ যদি উপকৃত না হতো কিংবা সবচেয়ে কম কাজ করেই যদি মানুষ সকল নিয়ামতের অধিকারী হয়ে যেত, তাহলে তাদের জীবন হয়ে যেত আনন্দ উল্লাসহীন, জীবনের অর্থ বা মজাই হারিয়ে যেত। এ সম্পর্কে ইমাম সাদেক আলাইসালামের বক্তব্যের একটি উদ্ধৃতি দিয়ে শেষ করব আজকের আলোচনা। নবীজির আহলে বাইতের মহান ইমাম ইমাম জাফর সাদিক আলাইসাল্লাম মানুষের আত্মার উপরে কাজের ইতিবাচক প্রভাব এবং কাজের মানসিক স্বাস্থ্যবিধি সম্পর্কে বলেছেন, মানুষের সকল প্রয়োজনীয়তা যদি কোনোরকম কাজকর্ম ছাড়াই পূরণ হয়ে যেত, তাহলে কখনো তাদের জীবন স্বাস্থ্যকর হতো না এবং জীবন উপভোগ্য হয়ে উঠত না।
ধরা যাক, কোনো এক লোক এমন একদল মেহমানের সাথে যোগ দিল যাদের খাওয়া পরার সকল দায় দায়িত্ব সহ সব ধরনের সেবারই নিশ্চয়তা রয়েছে। একটা সময় পর বেকার বসে থাকতে থাকতে এ লোকটা ক্লান্ত হয়ে যায় এবং অবশেষে কাজের সন্ধানে যায় যাতে তার বেকারত্বের অবসান হয়। এখন ভাবুন, যদি সারাটি জীবন মানুষের সকল প্রয়োজনীয়তা, সকল চাহিদা আপনা আপনি মিটে যেত, তাহলে মানুষের অনুভূতিটা কিরকম হতো? তার এ বক্তব্য থেকে বোঝা যায় যে কাজ কেবলমাত্র আয় রোজগারের জন্যই নয়, বরং সুস্থ থাকা এবং ব্যক্তিত্ববান হবার গোপন রহস্য। অগাধ অর্থ সম্পদের মালিক হবার পরও তাই কাজের প্রয়োজনীয়তা রয়েছে।
শ্রোতা বন্ধুরা, ইসলামের দৃষ্টিতে কাজের গুরুত্ব সম্পর্কে বিশেষ আলোচনাটি শুনলেন।
যারা সঙ্গ দিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।
Տեհրանն է խոսում, Իրանի իսլամական հանրապետության հայերեն ռադիո ժամն եք լսում։